ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে হাওড় অঞ্চলের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর, তাছাড়াও রয়েছে মে দিবস উদযাপনের বিস্তারিত, রয়েছে পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব নিয়ে রিপোর্ট, এবং রয়েছে সেই সাথে আমাদের সাপ্তাহিক আয়োজন আলাপন, এবং আলাপনের বিষয় হচ্ছে মাদকাসক্তি ও নারী। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান মাইক পম্পেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সোলে গিয়ে পৌঁছেছেন। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে সেটাই তিনি তুলে ধরবেন। সপ্তাহান্তে পম্পেও এবং তার স্ত্রী সুজান দক্ষিণ কোরিয়ার রাজধানীতে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সিরিয়ার বাড়িঘর ত্যাগে হাজার হাজার শরণার্থী, যারা লেবাননে উদ্বাস্তু শিবিরে বসবাস করছিলেন, তারা আবারও আশ্রয়ের সন্ধান করছেন। লেবানন থেকে আনুমানিক অন্তত 8,000 থেকে 12,000 শরণার্থীকে বেকা ভ্যালি থেকে অপসরণ করা হচ্ছে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে লেবানিজ সেনাবাহিনী এই উচ্ছেদ অভিযান শুরু করেছে। প্রায় 3,30,000 শরণার্থী লেবাননের বেকা ভ্যালিতে বসবাস করে। ওই এলাকাটি সিরিয়া সংলগ্ন সীমান্তের কাছেই অবস্থিত। শরণার্থী শিবির থেকে লোকজনকে উচ্ছেদ করার প্রধান কারণ হচ্ছে রায়াক বিমান ঘাঁটি ওই একই অঞ্চলে অবস্থিত। স্থানীয় সংবাদদাতাদের মতে, সম্প্রতি আমেরিকার সামরিক বাহিনীর বিমান ওই ঘাঁটিতে চলাচল করতে শুরু করেছে, এবং সীমান্ত থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে লেবানিজ সেনারা লড়াই করছে তাদের সাহায্য সামগ্রী সেখান থেকেই বিতরণ করা হচ্ছে। বিমান ঘাঁটিটি আরও বড় করা হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সুনামগঞ্জের হাওড় অঞ্চলে রবিবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। টেলিফোনের ওপার প্রান্তে রয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু, এবং তার কাছ থেকেই এখন জেনে নিচ্ছি বিস্তারিত সংবাদ। আমির খসরু, আপনি লাইনে আছেন? জি, আপনি কি আমাদের সাম্প্রতিক খবর, সর্বসাম্প্রতিক খবরটি বলবেন?
খবরটি হচ্ছে, সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কয়েক হাজার হেক্টর জমি উজানের ঢলে বেশ কয়েকদিন তলিয়ে থাকায় নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবার পরে রোববার রাতের ঝড়ে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঝড়ে 18 মেট্রিক টন চানের চাল অর্থাৎ 360 বস্তা চাল সহ একটি ট্রলার সুনামগঞ্জের সুরমা নদীতে ডুবে গেছে। পুরো সুনামগঞ্জ সহ হাওড়া অঞ্চলের কয়েকটি জেলার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের অসংখ্য মানুষ ঘরবাড়ি সব হারিয়ে এখন স্কুল সহ যে যেখানে পেরেছেন সেখানে আশ্রয় নিয়েছেন এই বৃষ্টি বাদলের মধ্যে। গাছগাছালি পড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে গরু বাছুরের, আর আগেই তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাত্র কয়েকটি ইউনিয়নের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানিয়েছেন, বড় বড় বাড়ি সহ অসংখ্য বাড়িঘর পড়ে গেছে, কমপক্ষে 2,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন মাত্র ওই কয়েকটি ইউনিয়নে। এদিকে রাজশাহীর পদ্মা নদীতে ঝড়ে একটি ট্রলার ডুবে 3 জন এখন নিখোঁজ রয়েছেন। ঝড়ে এ পর্যন্ত 4 জনের মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে রাজশাহীতে, এবং ফসল সহ ঘরবাড়িরও ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন কর্মকর্তারা ওই অঞ্চলের। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু, আপনার হাতে তো আরেকটি খবর রয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ ফিলিপাইন থেকে ফেরত আনতে এখনও দেন দরবার করছে বাংলাদেশ, আর এর জন্য বাংলাদেশ আবারও যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের শরণাপন্ন হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের $8,10,00,000 লোপাতের ঘটনার পরে তা চলে যায় ফিলিপাইনে। ফিলিপাইন কর্তৃপক্ষ এই পর্যন্ত $1,96,00,000 ফেরত দিয়েছে বলে জানাচ্ছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। ফিলিপাইনে চলে যাওয়া বাকি অর্থ ফেরত আনতে এখনো দেন দরবার করছে বাংলাদেশ। বাকি ৬ কোটি ১৪ লাখ ডলার ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ আবারও যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের স্বর্ণাপন্ন হয়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট আগামী ১৫ থেকে ১৯ মে ওয়াশিংটনে এক বৈঠক আহ্বান করেছে, যেখানে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI এবং ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। এলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। ইতিপূর্বে রিজার্ভের লোপাটকৃত অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে কয়েক দফায় বৈঠক করেছিলেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে। আজ সোমবার সারা বিশ্বে পালিত হচ্ছে মে দিবস। বিশ্বের মেহনতি শ্রমিকদের সম্মানে শ্রমিক এবং সক্রিয় কর্মীরা রাজপথে মিছিল এবং শহরের কেন্দ্রস্থলে সমাবেত হচ্ছেন। এই দিনটি আন্তর্জাতিক কর্মী দিবস বা লেবার ডে নামে পরিচিত আমেরিকাতে, এবং এটি ছুটির দিন। ইস্তাম্বুলে মে দিবসের কর্মসূচি নিষিদ্ধ করার প্রতিবাদে টাকসিন স্কোয়ার থেকে পুলিশ কয়েক ডজন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। ওই চত্বরটি ৩ বছর ধরে বন্ধ রাখা হয়েছে। তবে ১৯৭৭ সালে ৩৪ জনের মৃত্যুর স্মরণে শ্রমিক ইউনিয়নের ছোট্ট একটি দলকে ওই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি দেওয়া হয়। গ্রিসে মে দিবস পালিত হয়। তারা দেশব্যাপী কয়েকদিন হরতালের ডাক দিয়েছে। ফিলিপাইনের ম্যানিলায় শ্রমিক এবং ইউনিয়নের সদস্যরা সমাবেশ করেছে। ইন্দোনেশিয়ায় শ্রমিকরা রাজপথে মিছিল করে। সোমবার ফ্রান্সের নির্বাচনের অগ্রগণ্য প্রার্থী ইমানুয়েল ম্যাকর্ন এবং চরম ডানপন্থী মারিনা লাপেন দুজনই পৃথক পৃথকভাবে সমাবেশ করেছে। ওই দুই প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য র্যালি ও সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার পালিত হয়েছে মহান মে দিবস। এ সম্পর্কে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন জহুরুল আলম। হ্যালো। জি বলুন, বাংলাদেশে তো বর্ণাঢ্য র্যালি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।
বাংলাদেশে বর্ণাঢ্য র্যালি সভা সমাবেশ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার সৈকতিয়া রাধের গৌরবময় স্মৃতি বিজড়িত পালিত হচ্ছে। মে দিবস উপলক্ষে দেশের সর্বত্র নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে হাজার হাজার শ্রমিক আন্তর্জাতিক আইন মেনে ন্যূনতম মজুরি কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকারি ছুটির দিন মে দিবসে শ্রমিকদের স্লোগানের স্থানে মুখরিত ছিল রাজধানী ঢাকা। প্রাপ্ত অধিকার আদায়ের দাবিতে মিছিল, সভাসমাবেশ এবং আলোচনায় অংশ নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও বৈষম্য, বঞ্চনা আর নির্যাতনের শিকার তারা। মে দিবস উপলক্ষে ঢাকায় এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুর্নাম ছড়ানোর জন্য এক শ্রেণীর অশ্রমিক নেতার সমালোচনা করেন। অপরদিকে বিএনপি বলেছে বর্তমান সরকার শ্রমিক বান্ধব নয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন, আর এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা জেলাতেই। এ সম্পর্কে কলকাতা থেকে যোগ দিচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর উপদ্রব ফের শুরু হওয়ায় সামান্য সময়ের ব্যবধানে মৃত্যু হয়েছে রাজ্যের নদিয়া জেলার দুই বাসিন্দার। দুজনেই কলকাতার EM বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতাল গোষ্ঠীর দুটি হাসপাতালে ভর্তি ছিলেন। এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলাতেই, এমনই খবর আমাদের কাছে রয়েছে। ফের এরাজ্যে সোয়াইন ফ্লু শুরু হওয়া সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত এবং চিন্তিত। এই রোগের হাত থেকে এই মুহূর্তে রক্ষা পেতে সাধারণ মানুষের এখন কি করণীয় বা কি সাবধানতা নেওয়া উচিত, সে সম্পর্কে কলকাতার দুই বিশিষ্ট চিকিৎসকও তাদের পরামর্শ জানিয়েছেন। এ প্রসঙ্গে ডাক্তারবাবুরা জানিয়েছেন,
সেটা ভালোভাবেই কভার কর হচ্ছে যে আইসোলেশন অফ দ্য পেশেন্ট, আর যারা ধরুন মাস্ক যদি যেতে হয়, যেমন আমাদের নার্সদের জন্য, ডাক্তারদের জন্য আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হচ্ছে, যারা পেশেন্টকে চিকিৎসা করতে যাচ্ছে।
হাঁচি কাশির ব্যাপারে সতর্কতা নেওয়া দরকার আছে, কাশি যদি বাড়াবাড়ি হয় চিকিৎসা দরকার আছে, আর কাশার ব্যাপারটা সবসময় মুখে রুমাল দিয়ে কাশানোটা এটিকেটের অঙ্গ হিসাবে বোঝাতে হবে।
যদিও বিভিন্ন সূত্রেই জানা যাচ্ছে জ্বর, শ্বাসকষ্ট এবং আনুষঙ্গিক নানান উপসর্গ নিয়ে আমাদের কলকাতা সহ রাজ্যের শহরতলির বিভিন্ন নার্সিংহোমে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বিভিন্ন মানুষ এই মুহূর্তে ভর্তি রয়েছেন। পরমাশিস ঘোষ, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের কামরূপ জেলা প্রশাসন যে কোনো ধর্মস্থান থেকে 100 মিটার এলাকাকে সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। পরমাশিস ঘোষ রায়, আপনার কাছে যে এই রিপোর্টটি আছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে দেশের যে কোনো ধর্মস্থান থেকে 100 মিটারের মধ্যে এলাকাকে সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করলো দেশের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য অসমের কামরূপ জেলা প্রশাসন। ইতিমধ্যে এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে বলে সংবাদ সংস্থার সূত্রে এখবর জানা গেছে। মন্দির, মসজিদ, গুরুদ্বার সহ যে কোনো রকম ধর্মস্থানের ক্ষেত্রে এই নির্দেশ বহাল থাকবে বলে খবর। কামরূপ মেট্রোপলিটন জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর অঙ্গু মাথু জানিয়েছেন, অসম সরকারের দূষণ নিয়ন্ত্রণ আইন 2007 অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে কোনো ধর্মস্থান থেকে 100 মিটারের মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে নির্দেশিকায় স্পষ্ট করে কিছু এখনো বলা হয়নি। তবে সংবাদ মাধ্যমের কাছেও এ প্রশ্নের জবাব দিতে চাননি জেলা ম্যাজিস্ট্রেট। তবে তিনি বলেছেন, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এমনই লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সাইলেন্ট জোনের আওতায় রাখা হয়েছে সব রকম সরকারি, বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চ, মনস্ট্রি এবং মঠকে। অর্থাৎ এগুলি থেকে 100 মিটারের মধ্যে কোনো রকম আওয়াজ বরদাস্ত করা হবে না। লোক নির্মাণ বিভাগকে ইতিমধ্যেই বলা হয়েছে 15 দিনের মধ্যে এই সব প্রতিষ্ঠানের আশেপাশে বোর্ড লাগিয়ে সাইলেন্ট জোন লিখে দেওয়ার জন্য। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন গৌতম গুপ্ত, আমাদের কলকাতা সংবাদদাতা, তিনি সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন। গৌতম বাবু,
কলকাতার বাংলাদেশী উপদূতাবাসে যে ডেপুটি হাই কমিশনার নিযুক্ত হন তারা সাধারণত 3 বছর এখানে কাটিয়ে যান, কিন্তু বর্তমান যে ডেপুটি হাই কমিশনার জকি আহাদ তাকে সেই প্রত্যাশিত মেয়াদের 7 মাস আগেই চীনের কুনমিং এর দূতাবাসে বদলির নির্দেশ বেরিয়ে গেছে। কিন্তু কেন, এ নিয়ে সোমবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে নানান কারণে ঢাকা আহাদের ওপর প্রসন্ন নয়। কেননা যেমন তিস্তা জলবন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরম করতে পারেননি আহাদ, অন্যদিকে বাংলাদেশের শাসক আওয়ামী লীগের নেতারা কলকাতায় নানান কাজে এসে আহাদের তরফে নাকি প্রত্যাশিত উষ্ণতা পাননি, উল্টে ওদেশের বিরোধী দুটি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতে ইসলামীর নেতাদের সঙ্গে আহাদের নাকি ঘনিষ্ঠতা ছিল। আহাদ এখন ঢাকায়, কাজী তাঁর অকাল বিদায় সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্য টেক্সাস, আরকানসাস, মিজোরি এবং মিসিসিপির ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডো এবং ঝড়ে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। টেক্সাসের পূর্বাঞ্চলে টর্নেডোতে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে, ওই এলাকায় অন্তত 4 জন নিহত এবং প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে টেক্সাসের ডালাসের পূর্বাঞ্চলে 4 জন প্রাণ হারায় এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য আরকানসাসে 5 জন প্রাণ হারিয়েছেন, মিজোরিতে 1 জন এবং মিসিসিপিতেও অনেকে প্রাণ হারিয়েছেন এবং 32,000 মানুষ এর ঘরবাড়িতে এখনও বিদ্যুৎ নেই। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় মাদক ও নিষিদ্ধ ওষুধ সেবন এবং নারী। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলাপনের আলোচনা থেকে। আমাদের বিষয়বস্তু আপনারা যেমন সাবরিনার কাছেই শুনলেন, মাদক এবং নিষিদ্ধ ওষুধ সেবন এবং নারী। কারণ আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে শুধু কিশোর তরুণরা নয়, পুরুষরা নয়, কিশোর কিশোরী এবং মহিলাদের মধ্যে এই নিষিদ্ধ ওষুধ সেবন, মাদকের, এমনকি চোরা কারবার, মাদক শুধু সেবন নয়, চোরা কারবারের প্রবণতা বেড়ে চলেছে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঢাকা থেকে যোগ দিচ্ছেন দুজন বিশিষ্ট অতিথি। মেহের আফরোজ চুমকি, তিনি প্রতিমন্ত্রী বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। মেহরাফুল চুমকি, আপনি আছেন লাইনে? আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টেলিফোন লাইনে বোধ হয় কিছু একটা অসুবিধা হচ্ছে।
আচ্ছা
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 আচ্ছা, ঠিক আছে। আর ওদিকে রয়েছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মানুষ এবং মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা মানুষের। অরূপ রতন চৌধুরী, আপনি আছেন লাইনে?
জি জি,
আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা দুজনেই সময় করে কর্মব্যস্ততার মাঝে আমাদের সাথে যোগ দিচ্ছেন, কারণ আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অরূপ রতন, আপনি তো এটা নিয়েই কাজ করেন, আপনার সব কিছু, আপনার ভিন্ন একটি পেশা আছে তার বাইরে, তো আমরা আলোচনা শুরু করব। আমার নিজের যে প্রশ্ন বা জিজ্ঞাসা বা বক্তব্য সেটা দিয়ে আমি শুরু করি, যে মহিলাদের মধ্যে বা কিশোরীদের বয়সী যারা আছেন তাদের মধ্যে এই যে প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে, তারা জড়িয়ে পড়ছেন কেন? তো আমি প্রথমে মেহের আফরোজ চুমকির কাছে যাচ্ছি যে তিনি কি মনে করেন।
আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি। যখন বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা ভালো কাজে যেমন এগিয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিছু জিনিস যেটা নারীরা জড়িয়ে পড়ছে যেটা আমরা কখনোই এক্সপেক্ট করি না, এবং নারীর ক্ষমতায়নের জন্য এটা মোটেও আমাদের কাম্য নয়। তো এটা বাংলা সব বিশ্বে যেমন হয়েছে ঠিক বাংলাদেশেও একই চিত্র দেখা যায়, যে ইদানিংকালে বিভিন্ন ড্রাগে আসক্ত হচ্ছে যুব সমাজ এবং তার পাশাপাশি নারীরাও আস্তে আস্তে আসক্ত হচ্ছে। তবে আপনার যে বিষয়টি আছে, যেমন সিগারেট সেবন করা, তারপরে তামাক সেবন করা, আগে দেখা যেত আমাদের মারা, আমাদের খালারা, মানে আমাদের যারা আগের
গুরুজন ছিলেন, যারা
তারা পান খেতেন, পানে খেতে দোক্তা জর্দা, তারপরে সাদা পাতা গুল, সেটাই খেতেন এবং এখনো সেটা কন্টিনিউ আছে কম বেশি, কিন্তু তার সাথে হয়তো এখন কিছু মাদক নানান ধরনের সেটাও জড়িয়ে গেছে। তো বর্তমানে আমাদের সরকার এই ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি দেখছেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনার যারা তামাকের চাষ করছেন তাদেরকে স্পেশাল ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে, যেন তারা তামাক চাষ থেকে বিরত থেকে তাদেরকে ওই ইন্টার্নশিপে অন্য যেন তারা চাষ করতে পারে। যেমন বাংলাদেশে কুষ্টিয়া অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এইসব অঞ্চলে, রংপুর অঞ্চল, এইসব অঞ্চলেই তামাক চাষ হয়, কিন্তু এর বাইরে আর কোথাও নতুন করে কোনো চাষ করা হচ্ছে না। তাছাড়া আমাদের যে আমাদের কৃষকদের যে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া হয়, সেক্ষেত্রে যারা তামাকের চাষ করে তাদেরকে কিন্তু কোনো ভর্তুকিও দেওয়া হয় না, অর্থাৎ তাদেরকে চরমভাবে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে জটিল হয়ে যাচ্ছে, যে বিভিন্ন ড্রাগ যেটা আপনার ঢুকে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন আমাদের নেইবার কান্ট্রি বা অন্যান্য সাইড থেকে
বাইরে থেকে যারা আসছে, হ্যাঁ,
ওটা থেকে দেখা যায় পুরুষরা নারীদেরকে স্মাগলিং এ মানে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সেই কাজটা তাদেরকে করাচ্ছে।
আমি ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার অরূপ রতন চৌধুরীর কাছে আসছি, কারণ তিনি তো এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। প্রথম কথা ডাক্তার অরূপ রতন চৌধুরী, আমার নিজের প্রশ্ন যে আপনি কেন এই বিষয়টি নিয়ে কাজ শুরু করলেন, তার কি কোনো বিশেষ কারণ ছিল?
বিশেষ কারণটি হচ্ছে যে এর মধ্যে একটা বিশেষ সুবিধা রয়েছে যে যারা মাদকাসক্ত হয় বা তামাকাসক্ত হয় তাদেরকে তামাক থেকে মুক্ত রাখা কিন্তু চিকিৎসকদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এক্ষেত্রে চিকিৎসক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে বিকজ আমি একজন ডেন্টাল সার্জন, মুখ ও দাঁতের বিশেষজ্ঞ, সুতরাং সেই হিসাবে আমি দেখি যে বেশিরভাগ রোগীরাই গিয়ে মুখের ভিতর দিয়ে যেসব তামাক গ্রহণ করেন বা মাদক গ্রহণ করেন তাদের বিভিন্ন ধরনের মুখের এবং দাঁতের রোগ হয়। সুতরাং তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করতে পারি বা তাদেরকে যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা সংখ্যা অনেক কমে যাবে। এই বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসক হিসাবে আমি এই দায়িত্বটি প্রায় গত বিগত 30 বছর যাবৎ বাংলাদেশে তামাক এবং ধূমপান বিরোধী আন্দোলন।
হ্যাঁ, তো আপনি যে এইগুলো দেখছেন, আপনার মানে কাজ তো শুরু করার আগে আপনি কোনো বিশেষ কোনো দৃষ্টান্ত দেখেছিলেন বা কিছু, সেটা আমাদের সাথে শেয়ার করবেন?
অবশ্যই, বিশেষভাগ রোগীরা কিন্তু মুখের বিভিন্ন রোগ নিয়ে আসেন। আমরা যখন মুখ পরীক্ষা করি তখনই আমরা বুঝতে পারি যে এই রোগীটা তামাকে আসক্ত নাকি মাদক আসক্ত। সুতরাং একজন ডেন্টিস্টের কাছে প্রথম কিন্তু ধরা পড়ে একজন রোগী যখন আসে তার দাঁত দেখাবে বা মুখে পরীক্ষা করছে তখন কিন্তু আমরা বুঝতে পারি ইতিহাসটাকেও আমরা জানতে পারি যে সে মাদক আসক্ত কিংবা তামাকে বিভিন্ন ধরনের ধূমপান করছে কিনা। সুতরাং সেই অবস্থায় আমরা যদি মূল চিকিৎসার আগে তাদের এই চিকিৎসা বা এই কাউন্সিলিংটা করতে পারি তাহলে কিন্তু তারা রোগীরা অনেক বেশি উপকৃত হবে এবং তারা যে বিভিন্ন ধরনের দাঁতের বা মুখের রোগ নিয়ে আছে তাদেরকে সেই রোগ থেকে তাদেরকে পরিত্রাণ পাওয়ানোর জন্য একজন ডেন্টিস্ট বা একজন ফিজিশিয়ানের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে লক্ষ্য করা যায় বেশিরভাগ চিকিৎসক এই বিষয়ে নজর দেন না, ফলে হচ্ছে কি যারা মাদকাসক্ত বা ধূমপায়ী বা তামাক গ্রহণ করেন বা জর্দা ফুল ব্যবহার করেন তারা কিন্তু এইসব ব্যাপারে সচেতন হন না বা এইসব ব্যাপারে ছাড়ার জন্য তারা কোনো পদক্ষেপ নিতে চান না। সুতরাং এই ক্ষেত্রে চিকিৎসকের একটা ভূমিকা কিন্তু বিশেষভাবে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অবশ্যই, শ্রোতা বন্ধুরা জানিয়ে দিই আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের আজকের অনুষ্ঠানে কল ইন শোয়ে আলাপনে শুনছেন মাদক ও নিষিদ্ধ ওষুধ সেবন এবং নারী। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, মেহেরা ফরোজ চুমকি প্রতিমন্ত্রী, বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের, এবং রয়েছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মানুষের। তারা যোগ দিয়েছেন এই সময়। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা বক্তব্য থাকে আপনারা সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন, টেলিফোন নম্বর 2026193062, 2026193062। আপনারা সরাসরি টেলিফোন করেন, আপনাদের বক্তব্য মন্তব্য প্রশ্ন আমরা নিতে পারি। হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যালো,
হ্যাঁ, কে বলছেন?
মোহাম্মদ নূর আলম, নাবারণ রেলবাজার যশোর থেকে বলছি।
আচ্ছা, আপনার কি প্রশ্ন ভাই, কি বক্তব্য?
বাংলাদেশে নারী সমাজে ব্যাপক হারে মাদকদ্রব্য সেবন বেড়েছে, এর প্রতিকার কিভাবে করা যাবে? বিশেষ করে আমাদের নাবারণে বাজারে নারীরাই মাদকদ্রব্য বিক্রি করে থাকে, এ ব্যাপারে আমাদের প্রশাসন যতটুকু সজাগ দৃষ্টি হওয়ার কথা কিন্তু তারা ততটুকু সজাগ না।
আপনি কি মনে করেন নূর আলম যে আপনার এলাকায় মানে মহিলারা মাদক বিক্রি করছেন সেটা কিভাবে আসছে কিছু জানেন আপনারা, বা আপনারা যখন দেখেন তখন কি আপনারা তাদের কিছু বলেন?
হ্যাঁ, মূলত দেখা যাচ্ছে কি আমাদের পাশের রাষ্ট্র ভারত থেকেই মাদক দ্রব্যটা আসছে এবং আমাদের প্রশাসন এর সাথে জড়িত, বিশেষ করে আমাদের থানার যারা আছে তারা মূলত প্রতি মাসে একটা চাঁদা নেয়, যার কারণে বিশেষ করে আমাদের এখানে এই মাদক দ্রব্যটা সহজেই সবার কাছে আর কি বিক্রি করা থেকে এবং পাওয়া যায়।
আচ্ছা, তো আমি যে আসছি মেহরাফের চুমকির কাছে, আর নূর আলম যেমন বললেন যে এটা মানে চলছে, লোকে দেখছেন এবং সেখানকার যারা কর্তৃপক্ষ তারাও মনে হয় এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তো আপনার বক্তব্য কি?
আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আসলে আপনি ড্রাগ বিভিন্ন ধরনের আছে, বিশেষ করে ইদানিংকালে যে ইয়াবাটা, এটার সাইজ এতই ছোট যে কোনো ভাবে এটা বহন করা যায়, এবং আমার মনে হয় যারা ব্যবসা করে এটা লাভবান একটা ব্যবসা তারা করতে পারে, যার পরিপ্রেক্ষিতে অনেকে এটাকে একটা মানে আয়ের উৎস হিসাবে নিয়ে নিয়েছে। অবশ্যই আমি মনে করি এখানে আরো হোতা নেতারাও জড়িত আছে, বড় বড় ধরনের যারা এইসব বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকে। তবে এক এক এলাকার চিত্র এক এক ধরনের হয়, তো সেই সব এলাকায় পুলিশ বাহিনী এবং আপনার নেতারা বা এলাকার যারা তারা যখন কঠোর হয় তখন এগুলো দমন করতে পারে, আবার কোনো কোনো জায়গায় হয়তো সেই কঠোরতা থাকে না বা অনেক সময় মানুষও অনেক বেশি এটাতে জড়িয়ে আছে, সেই সব জায়গায় কিছু সমস্যা তো আছে। তবে এই বিষয়টা মানে দ্রুত এতে নিষ্পত্তি হওয়াটা অনেক জরুরি আমরা বলে মনে করি, কিন্তু তার জন্য সকলের সম্পৃক্ততা লাগবে, সবাইকে কঠোরভাবে এই বিষয়টির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আচ্ছা, তো ডাক্তার আরুফ রতন আপনি কিছু বলবেন নূর আলমের এই বক্তব্যের জবাবে?
না, মহিলাদের মধ্যে মাদকাসক্তি যেমন বাড়ছে, ঠিক তেমনি ভাবে মহিলাদেরকে মাদক ব্যবসায়ীরা নানাভাবে ব্যবহার করছে, অর্থাৎ মহিলাদের মাধ্যমে তারা মাদক পাচারে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন মহিলারা যদি মাদক এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে চায়, তখন কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে তারা কিন্তু সন্দেহটা কম করতে পারে, এই সুযোগটা তারা নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে মহিলারা কিন্তু কেরিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই সুতরাং এই বিষয়টা মহিলারা যেমন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি ভাবে মহিলাদের নিয়ে এই মাদকাসক্তের ব্যবসাটাও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এই
হ্যাঁ, তার মানে তাদের হাতে আসছে, হ্যাঁ তাদের হাতে পৌঁছাচ্ছে এটাকে বাজারজাতকরণের ব্যবস্থা বা চোরা কারবার যেটাই বলেন, আর সেই সুযোগে তারা নিজেরাও সেবন করছেন। কিন্তু যেটা নূর আলম বললেন যে কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িয়ে পড়ে, সেইটাকে রোধ করার জন্যে বাংলাদেশ সরকারের বা যে কোনো দেশের ভারতীয় সরকারের কোনো ব্যবস্থা কি নেওয়া উচিত না?
ইতিমধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা এই বিষয়ে এই ব্যাপারটা সুনজরে এনেছে, এবং আমাদের বিভিন্ন আন্দোলনের ফলে এবং আমরা যে এই বিষয়টা সোচ্চার হয়েছি সেই বিষয়টা তারা গতিবিধি করেছে, এবং তারা এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ মহিলাদের ব্যাপারে তারা আরো বেশি সচেতন হয়েছে, এবং আগে যেমন মহিলাদের যেমন সেভাবে চেকিং পোস্টে বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হতো না বা চেক করা হতো না, এই ব্যাপারটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে এখন করা
হয়,
আমি বলবো একটা পজিটিভ সাইড।
আচ্ছা নূর আলম, হ্যালো, হ্যাঁ আপনি আপনার প্রশ্নের জবাব তো পেয়েছেন নিশ্চয়ই?
জি জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকেও ফোন করার জন্য। লক্ষ্য রাখবেন আপনারা স্থানীয় সমাজ যারা, তারাও যদি এদিকে সজাগ থাকেন আর সচেতন মানে হন, এবং সমাজে যারা আপনাদের পরিবারে আছে তাদেরকে সচেতন করে তোলেন, তাহলে হয়তো এটা রোধ করা মানে একেবারে রোধ করা যাবে কিনা জানি না, তবে কিছুটা মানে সম্ভব হতে পারে। হ্যাঁ তাই, তো ধন্যবাদ আপনাকে। হ্যালো,
হ্যালো,
কে বলছেন?
হ্যালো দিদি, নমস্কার।
নমস্কার,
আমি কথা বলছি ধুমধারাক্কা বেতার সংস্থা ক্লাবের সাধারণ সম্পাদক।
জি বলুন।
জি জি, আপনার ভয়েস অফ আমেরিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য অনেক অনেক ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের যে কৃষিকণাকে যে আমাদের নূর আলম ভাই এসব থেকে যে বললো, ওনার সঙ্গে আমি একমত। আমি প্রসঙ্গে চলে আসছি, এই বিষয়টা হচ্ছে আমরা তামাক দ্রব্য যেগুলো আমরা আমাদের নীল সমাজিতে আমাদের অনেক এখানে চাষ আবাদ হয়ে থাকে, কিন্তু আমরা যেটা মনে করব, আমরা যখন দেখতেছি আমাদের নারী শ্রমিক, নারী যে শ্রমিক গুলো আছে, কয়েকদিন আমরা যে শুনতে পাইলাম ওনারা তামাক সেবন করে, কিন্তু আমার মনে হয় তামাক সেবন যখন করে আমাদের মনে হয় আমাদের যা আমাদের বাংলাদেশে আমরা যে খেয়াল করে দেখি মানে যেমন এখান থেকে আমাদের ভারতে যে রাষ্ট্রপতি ভারত আমাদের বাংলাদেশে গেছে, আমাদের এবং কি আমাদের বাংলাদেশ সরকার এই তামাক সর্বনিম্ন নারী করে এদিকে বন্ধ করা সক্ষম কিনা, এবং কি আমাদের ততটুকু আইন